13 এপ্রিল 2018। তারজমান একাবির আরেবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাত হুম এর তাকলিদ ও মাজহাব না মানার প্রেক্ষাপট এবং ফটো তোলাতুলির ব্যাপক পরিবেশের গভীর রহস্য এবং আমাদের জীবনধারার প্রতি ক্ষণে ক্ষণে অনুসরণীয় মাপকাঠি নিয়ে যুগান্তকারী দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ এক বয়ান পেশ করেন, যা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রাখার মতো। বয়ানটি পেশ করা হলো
বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামত বারাকাত হুমের প্রতিটি বয়ান এবং কবিতা আলহামদুলিল্লাহ এখন আলাদা আলাদাভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01715801869। বিগত প্রতিটি বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হবে।
সেই আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানভী রহমুল্লাহর মজলিস থেকে একবার বিদায় নেওয়ার পথে হযরতকে বললেন যে, হযরত জি আমাকে একটু নসিহত করতেন। হযরত থানভী বললেন যে, মাওলানা তহকিকাত তো খুব কিজিয়ে, লেকিন আমল কিজিয়ে আপনি আকাবিরকে মসলক পর। মাওলানা এলেম কালাম খুব শিখবেন, স্টাডি খুব করবেন, কিন্তু আমল করার সময় আসলে আমল করবেন নিজের আকাবিরের সিদ্ধান্তের উপরে, মহান পূর্বসূরি ওলামায়ে দ্বীনের সিদ্ধান্তের উপরে। যেমন এই জমানাতে এক ঝামেলা যে অনেকে মোবাইল দিয়ে ছবি তুলে, কি দিয়ে ছবি তুলে, ভিডিও করে, হুজুরদের ছবি তুলে, পীর সাহেবের ছবি তুলে, দিনই মজলিস মাহফিলের ছবি তুলে, ছবি তুলে না, এটা কি সুন্নত? আপনাদের জানা আছে যে এটা কি কোনো আলেম সুন্নত বলছেন? কেউ সুন্নত বলছেন, মুস্তাহাব বলছেন। এবং আল্লামা তাকি উসমানী সাহেব সম্পর্কে অনেকেই এটা প্রচার করে যে তিনি বলছেন যে এই মোবাইলে ছবি, মোবাইল দিয়ে ছবি তোলা, ভিডিও করা, দিনই মাহফিল মজলিস, এগুলো জায়েজ। এই জন্য বর্তমান দারুল করাচি থেকে আলাদাভাবে এই ফতোয়া প্রচার করা হচ্ছে যে হযরত মাওলানা তাকি উসমানী সাহেব সম্পর্কে এটা মিথ্যা রটনা, মিথ্যাচার করা হচ্ছে, এটা বলেন নাই তিনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি কঠিন অবস্থা? হ্যাঁ, এরকম যারা এটা খুব চিন্তা ভাবনা করতেছেন যে রেডিওতে আর কি টেলিভিশনের মধ্যে ইসলামের বিরুদ্ধে অনেক কিছু হয়, এজন্য টেলিভিশনের ভিতরে গিয়েই ইসলামের পক্ষে এটা এই জবাব দেওয়া উচিত, ইসলামের পক্ষে কথা বলা উচিত। আপনার কি বলে এটাকে টেলিভিশনে গিয়ে তাদের জবাব দেওয়া দরকার। তো এটা এরকমই হলো যে ঢাকার এক মাওলানা সাহেব, খুব বয়োবৃদ্ধ মানুষ, উনি খুব আবেগের সাথে বারবার বলতেছিলেন অনেক দিন যাবত যে আমার ধারণা যেসব গুণা মানুষ করে এক আধবার সেগুলো করা উচিত, আমরা যারা ভালো লাইনে আছি করা উচিত, কারণ করলে ব্যাপারটা বোঝা যাবে যে ঘটে ব্যাপার কি, তাহলে জিনিসটার সম্পর্কে আমরা ভালো করে বুঝে বলতে পারবো। আমি ব্যাপার তো এই, আমরা সব দেখে আসছি। উনি এটা আবেগে বলতেন, মানুষ ভালো, লোক ভালো, মানুষ ভালো, আল্লাহওয়ালা লোক, কিন্তু আবেগে উনি একটা মুখস্থ কথা বলতেন। তা আমাকে ভীষণ মহব্বত করতেন। পরে আমি একদিন বললাম যে হুজুর ঠিক আছে, তাহলে আপনি সিনেমা হলে যান, দেখে আসেন গিয়ে, অন্তত দুই চারটা সিনেমা হল ঘুরে আসেন, দেখে আসেন কি ব্যাপার স্যাপার। অনেক হাসলেন, আমি বললাম হাসেন কেন, আপনি আমার সিনেমা হলে যাইতে বললেন। আমি বললাম যে স্টাডি করতে চান, যে স্টাডির জন্য বললাম, আরে ইন্নারিল্লাহ সর্বনাশ। তো ওহো, এখন বুঝলাম না এটা করা যাবে না, কথা বুঝেন নাই। তো যারা এই কথা মনে করেন যে আমাদের যে বন্ধুরা ইসলামের মহব্বতে, দিনের মহব্বতে এটা মনে করেন যে টেলিভিশনে ইসলামের বিরুদ্ধে যারা বক্তৃতা করে তাদের জবাব সে টেলিভিশনে গিয়ে দেওয়া দরকার, যাতে পৃথিবী জানতে পারে যে প্রকৃত ইসলাম কী জিনিস। হ্যাঁ, ইসলামের প্রকৃত সৌন্দর্য কী জিনিস, এটা যারা পৃথিবী বুঝতে পারে টেলিভিশনের মাধ্যমে, যারা এই চিন্তা করেন যে সহজে যাতে ইসলামের কথা বিশ্বময় পৌঁছে, তো তাদেরকে আমি বলবো এই কথা যে আল্লাহ পাক চাইলে সেই জমানায় তো টেলিভিশন সৃষ্টি করতে পারতেন, পারতেন না, যাতে করে সারা পৃথিবী থেকে মানুষ এক যুগে একসঙ্গে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায়, একসঙ্গে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনতে পায়, একসঙ্গে টেলিভিশনের মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে একই রকম নামাজ শিখতে পারে, কি কথা বুঝেন নাই? তাহলে তো আমিন জোরে বলো, আস্তে বলো, না হাতে বুকের উপর বান্দা আর নাভির নিচে বান্দা, এসব ঝামেলা তো আর দাঁড়ানোর সুযোগই থাকতো না। ডাইরেক্ট সকলে দেখতো যে নবী ওই যে দাঁড়াইছেন এইভাবে, তো সেভাবে সবাই দাঁড়াইতো। নবী এইভাবে রুকু করেন সবাই সেভাবে, নবী এইভাবে আত্মাহিয়াত পড়েন সবাই সেভাবে করতো, এটা করতে পারতেন না রব্বুল আলামিন? ইসলাম সহজে প্রচার হইতো না তাহলে সারা পৃথিবীতে? তো আল্লাহ তাআলা এটা করেন তো নাই। বুঝা গেল যে ইসলাম প্রচারের জন্য যুগে যুগে নানান রকমের এরকম রাস্তা তৈরি করার চিন্তা করার দরকার নাই, শরীয়ত সম্মতভাবে যতটুকু করা যায় ততটুকুই আমাদের করা উচিত। এবং আমরা আমাদের পূর্বসূরীদেরকে মানি, কোনো ভালো আলেমে দিন তাকে জিজ্ঞেস করলে তিনি এই কথা বলতে পারবেন না যে আমি ইমাম গাজ্জালির বিরুদ্ধে পার্টি করব, আমি বড় পীর জিলানির বিরুদ্ধে দল করব, আমি খোয়াজা মুঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে অবস্থান নেব, কি কথা কেউ এরকম বলবে? আমি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে আমি বলবই বলবো? কোনো ভালো আলেমে দিন এ কথা কোশ্চিনকালও বলতে পারবেন? বলতে পারবেন না। কেন? যে রসুল্লাহ সাল্লাহ বলছেন যে আল খাইরু মা আকাবিরিকুম, যে আল্লাহর দিনের পুরা কল্যাণ এটা পাইতে চাও তো শুধু মহান পূর্বসূরীদের পথে পাবে। আল্লাহ পাক দিনের ক্ষেত্রে যাদেরকে বড় বানাইছেন দিনের সেই বড়দের নিকটেই সেটা পাবে, কি কথা বুঝতেছেন? কোনো ভালো আলেমে দিন এই কথা বলা সম্ভব না, আকাবেরকে আমি মানি না, আমি আকাবের পথে চলবো না, বলতে পারবেন না। আমাদের আকাবের দিনের মধ্যে একজন আল্লামা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহি, শব্দটা যদিও মূলত বানুরি কিন্তু এটা বিন্দুরি ভাবেই, বিন্দুরি নামেই সেই ওই দেশেও প্রসিদ্ধ, তো সেজন্য এইভাবে বলাতে কোনো দোষ নেই। মানে ভুলটা এখন শুদ্ধভাবে প্রচারিত হয়ে গেছে, শুদ্ধ নামে প্রচারিত হয়ে গেছে। আল্লামা ইউসুফ বিন্নুরি রহমতুল্লাহ আলাইহির লোকজন পাকিস্তান আমলে যখন ব্যাপকভাবে কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য তারা ব্যাপক আন্দোলনে রত, ওই সময় যে সরকার তখন তাকে বলল যে আপনি এক কাজ করেন হুজুর, আপনি রেডিওতে এবং টেলিভিশনে একটা ভাষণ দিয়া জাতিকে বুঝাইয়া দেন যে কাদিয়ানিরা কেন কাফের এবং কি কি তাদের এই আকিদা বিশ্বাস, তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিষয়টা আমাদের জন্য সহজ হবে, কথা বুঝেন নাই? হযরত মাওলানা ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে দেখেন ইসলামের প্রচার, ইসলামের প্রচারটাও ইসলাম মোতাবেক হতে হবে, দিনের প্রচার প্রসারটাও দিন মোতাবেক হতে হবে, এটা জরুরি। আমি রেডিওতে তো ভাষণ দিতে পারবো কিন্তু টেলিভিশনে আমি ভাষণ দিতে পারবো না, কেন? সেখানে ছবির বিষয়টা জড়িত, সেখানে ছবির বিষয়টা জড়িত। যদিও টেলিভিশনের মাধ্যমে মানুষ ব্যাপকভাবে জানার সুযোগ পায়, দেখার সুযোগ পায়, কিন্তু এটা যেহেতু ইসলামের একটা বিধানের বিপরীত জিনিস, কাজে সেটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি সেটা করব না। তো আমাদের আকাবের থেকে আমাদের সবক নেওয়া উচিত কি না? যে সকল মানুষ আবেগ তাড়িত হয়ে এ সকল কথা বলেন, এটা কেবলই তাদের আবেগের বন্যা, কেবলই তাদের আবেগের ঝড় তুফান, ওই পথে গিয়ে ইসলাম প্রচারের কোনো দরকার নেই। বাস্তব সত্য হলো ওলামায় দিন যদি সে আল্লাহর মহব্বতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে নিজের জীবন উজাড় করে দেয়, দিনের খেদমত করতে থাকেন, লোকদেরকে বলতে বুঝাইতে থাকেন, আল্লাহ পাক এত বরকত দিবেন, এত তাসির দিবেন, সারা পৃথিবী পর্যন্ত ওলামাদের আওয়াজকে আল্লাহ পাক পৌঁছাইয়া দিবেন। মানে এটা খেয়াল করার বিষয় যে আল্লাহ তাআলা চাইলে পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে ইন্টারন্যাশনাল নবী যখন বানাইছেন, আন্তর্জাতিক নবী যখন বানাইছেন, তো আল্লাহ পাক সব মহাদেশে তাকে পৌঁছে দিতে পারতেন যে আপনি তো খালি আরবের নবী না, সৌদি আরবের নবী না, আপনি তো সারা পৃথিবীর নবী এবং কেয়ামত পর্যন্ত জন্য নবী, এজন্য আপনাকে বিভিন্ন দেশে যাওয়া লাগবে। তো অন্তত তিন দিনের জন্য ভারতে আসতেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, আসছিলেন কি রসুল্লাহ সাল্লাহ আসলাম ভারতে? চীনে কি আসছিলেন? রাশিয়াতে আসছিলেন? আমেরিকাতে গেছিলেন? আচ্ছা দক্ষিণ আফ্রিকা আর কোন উত্তর আফ্রিকা ওখানে গেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম? তিনি থাকছেন মক্কা মদিনায়, আর সেখান থেকেই দিনের অভিযান পরিচালনা করছেন। আল্লাহ পাক সেই তার মেহনতের ফসল সারা পৃথিবীর কোনায় কোনায় কানায় কানায় পৌঁছে দিয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম এতে এটা প্রমাণিত হয় যে আল্লাহর দিনের উপর অটল থেকে যখন আল্লাহর সন্তুষ্টির নিয়তে কেউ কাজ করে, আল্লাহ পাকের ফল ফসল সারা পৃথিবীতে ছড়াইয়া দেন। হ্যাঁ, এই জন্য এই নতুন নতুন টেনশন আর ঝামেলা আর চিন্তার গবেষণার দরকার নাই। আমরা আমাদের আকাবীদের আকাবীরের পরিচ্ছন্ন পথে, সুন্দর পথে, বিমল পথে অটল থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যদি দিনের খেদমতে জুড়ে থাকি, লেগে থাকি, আল্লাহ পাক এর মধ্যে তাসির দিবেন, বরকত দিবেন এবং সারা পৃথিবীতে এর ফলাফল পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ফলাফল না, এর সুফল পৌঁছে দিবেন। ফলাফল মানে ফল অফল দুইটা মিললে ফলাফল হয়, ওই জন্য ওটা বাদ দিয়ে আমি এর সুফল বললাম। এর সুফল আল্লাহ সারা জাহানে পৌঁছে দিবেন। শুনতেছেন মুফতি সাহেব? চশমা সহ শুনেন, মাশাআল্লাহ, মানে খুব গুরুত্বের সাথে শুনতেছেন মুফতি সাহেব, সেজন্য মজা করে বললাম। ওয়াহ ওয়াহ ওয়াহ, আল্লাহ তাআলা আমাদেরকে কদম কদম আকাবের দিনের পথে চলার তৌফিক দান করেন। যে সকল মানুষ আজকে মজহাবের বিরুদ্ধে বলে যে অমুক মজহাব ঠিক না, কেসা কেসা মানুষ এরা, এদের মন্ত্রে যারা পড়বে তারা ক্ষতিগ্রস্ত হবে। আর এই মানুষগুলো আবেগী মানুষ, আমি এই কথা বলতে সাহস পাই না, এরা ইসলামের শত্রু। কারণ এরা ধন সম্পদ উজাড় করে দিয়ে ইসলাম প্রচার করে। ইসলামের শত্রুদের শত্রু কিভাবে বলতে পারি? তারা তো ইসলামের উপর আমলও করতে দেখি, তবে ইসলামের শত্রুদের ষড়যন্ত্রে পড়ে গেছে কিনা এটা একটা বিষয়। ইসলামের শত্রুরা নানান চক্রান্তের ফাঁদ পাতে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য। ইসলামের শত্রুদের ফাঁদে পড়ে গেল কিনা এ একটা বিষয় বটে, কিন্তু ডাইরেক্টলি ইসলামের শত্রু তাদেরকে বলার মতো হিম্মত তো আমার নাই। কি কথা বুঝুন নাই? এখানে এই মানুষগুলো এইভাবে প্রচার করে, মজহাব মানে হানাফি, সাফি, মালিকি, হাম্বুলি, চার মজহাবের যে কোনো এক মজহাব, বিশেষ করে হানাফি মজহাব যদি কেউ মানে তো মজহাব মানা শেরেক, মজহাব মানা শেরেক। আচ্ছা, আর একটা হলো মজহাব যে মানলো তো সে মুশরিক হয়ে গেল। তো এখানে প্রশ্নটা এত জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায়, তারা এটা খেয়াল করছে কিনা আমি জানি না। যেটা হলো মজহাব মানতেন খোদ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি মুশরিক, মজহাব ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সাফি মজহাবের অনুসারী, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহিকে মুশরিক। মজহাব মানতেন হযরত বড় পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি হাম্বলি মজহাবের অনুসারী, তিনি মুশরিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মজহাব মানতেন ভারত উপমহাদেশের এই বিখ্যাত শ্রেষ্ঠ ইমাম এবং আলেমে দ্বীন হযরত ইমাম শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাহুলুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি মুশরিক, তিনি কি শিরক করতেন? কি হলো এই মানুষদের? হ্যাঁ, এক পুরো ভারত উপমহাদেশের যারা ইসলাম প্রচারক তারা সব মজহাবওয়ালা। তো ইসলাম প্রচার করলেন মানে তারা শিরক প্রচার করলেন, আর তাদের হাতে যারা মুসলমান হলেন সব মুশরিক, এরা কেউ মুসলমান না। তা আমাদের এই উপমহাদেশ তাহলে তো মুসলমান শূন্য, কোনো মুসলমানই তাহলে নাই, সব মুশরিকের দল, নাউজুবিল্লাহ। কি হলো এই লোকগুলো? এই লোকগুলো কত জঘন্য অন্ধকারের পথে আক্রান্ত, খালি মুখে হাত বাঁধা শিখায়, জোরে আমিন বলা শিখায়, এর মাধ্যমে মজহাবের কথা বলে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাকেও তারা শিরক বলে, নাউজুবিল্লাহ। যে কালেমা পড়ে মুসলমান মুসলমান, সে কালেমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকেও তারা শিরক বলে। এখানে শিরকের কি হলো? এত বেবুজ মানুষ কিভাবে হইতে পারলো? এরা এতটা বুজ থেকে নিচে নামতে পারলো কিভাবে? হ্যাঁ, হাকিমুল ইসলাম দারুল দেওবন্দের একটানা 60 বছরের মুতামিম হাকিমুল ইসলাম পারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ, এর কিতাব আছে, মুফতি সাহেব এটা সংগ্রহ করেন না ভারত থেকে, কালিমায়ে তৈয়বা, এটা আমি বহু বছর আগে পড়ছিলাম। ওর ভিতরে তিনি এই কালিমায়ে তৈয়বার বিরুদ্ধে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে যারা শিরক বলে নিজের বুজুর কমির কারণে, তাদের উত্তর দিতে গিয়ে বলছেন যে এই কোরআন যে আল্লাহর কোরআন, এরপরে দলিল কি? এই কোরআন যে আল্লাহর কোরআন এটার দলিল কি? আপনাদের কাছে কোনো দলিল আছে যে হুজুর আমার কাছে দলিল আছে? দলিল দেখান দেখি, আছে কারো কাছে কোনো দলিল? কি কথা বলেন, সারা পৃথিবীর কে এটা কোরআন যে আল্লাহর কোরআন এটার দলিল কি? এটার দলিল একটা, সেটা কি? সারা পৃথিবীর মুসলমান এক বাক্যে বলে যে এটা আল্লাহর কোরআন। সারা পৃথিবীর মুসলমানরা বলে এটা আল্লাহর কোরআন। ওই সেই জমানা থেকে এই জমানা পর্যন্ত এটা চলে আসছে, মানে এত অসংখ্য মানুষ এটাকে কোরআন বলে। এতগুলো মানুষকে একসঙ্গে মিথ্যাবাদী বলা সম্ভব না। কি কথা বুঝেন নাই? এত অসংখ্য লোক এই কোরআনকে কোরআন বলে যে এতগুলো মানুষকে মিথ্যুক বলা সম্ভব না। এইরকম যদি কোনো বিষয় হয় তখন এই বর্ণনাকে রেওয়ায়তে তাওয়াতুর বলে, রেওয়ায়তে মুতাওয়াতেরা, রেওয়ায়তে মুতাওয়াতেরা। রেওয়ায়তে মুতাওয়াতেরার মানে এত ব্যাপকভাবে মানুষের মানুষের মুখে এই বিষয়টার স্বীকৃতি এবং সত্যায়ন যে এতগুলো মানুষকে একটা বিষয়ের উপরে, একটা মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়া এটা কোনো ক্রমে মানা যায় না, বিশ্বাস করা যায় না, এটা সম্ভব না। কি কথা বুঝতেছেন? হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়বসাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, হানাফি বলেন কি, সাফি, মালিকি বলেন কি, হাম্বলি, সারা বিশ্বের আনাচে কানাচে বেসুমার মুসলমান সেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এই পর্যন্ত সারা দুনিয়াবি মুসলমানরা জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহ ইসলামের কালেমা, জানে কি না? এত অসংখ্য মুসলমান এই জিনিসটাকে ইসলামের সম্পদ মনে করে, এতগুলো মানুষকে একটা মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়া এটা বিশ্বাস করা কোনোদিন সম্ভব না। অতএব এই দলিলে মুতাওয়াতের, এই কারণে এটা রেওয়ায়েতে মুতাওয়াতেরা, সারা পৃথিবীতে মুতাওয়াতের ভাবে এটা প্রমাণিত যেটা ইসলামের কালেমা, আর কোনো দলিলের দরকার নেই। আর কোনো দলিল আছে কিনা সেটা হলো আলাদা কথা, আমরা এটা বলছি না যে আর কোনো দলিল নাই, কিন্তু আর কোনো দলিলের প্রয়োজন থাকে নাই, এক দলিল যথেষ্ট। সারা বিশ্বের মুসলমান হ্যাঁ সে এটাকে ইসলামের কালিমা হিসাবে জানে, কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে শিরক কোত্থেকে পয়দা হলো? লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ, মানে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এর পরপর লাগালাগি বলতেই হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রসুল। এই শিরকের কি হলো এখানে? তোর কি শিখবে মৌলভী সাহেবরা? তোর কি শিখে না শিখায় তো কে জানে? আর ওই ভাষা শিক্ষা দিবে সে সারা পৃথিবীর এই বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামাদেরকে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সাফি মজাবর অনুসারে, কি কথা বুঝেন নাই, তাফসিরে জালালাইনের মধ্যে জায়গায় জায়গায় একটু পর পর তিনি বলবেন যে এই আয়াতে পাকে এর অর্থ হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতিও মুশরিক, ইমাম জালালউদ্দিন সুয়ুতিও এই কালেমা লেখা পড়িয়া এবং পড়াইয়া শিক্ষা দিয়া বলতে বললেন, তাহলে শিরক করলেন, শিরক প্রচার করলেন? কিন্তু তাফসিরে জালালাইনের মধ্যে কেন, সব তাফসিরের মধ্যে শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইমাম নববী রহমতুল্লাহ আলাই সাফি মজাহের অনুসারে তিনি মুসলিম শরীফে হাদিসের ব্যাখ্যা করতে গিয়া যে এই কালেমা এক জায়গায় এটার অর্থ কি, যে এর অর্থ হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। তো ইমাম নববী ও মুশরিক, মানে বিশ্বের যত মুহাদ্দিসিন আছে তারাও মুশরিক, মুফাসসিরিনও মুশরিক, তো খালি আপনারা কয়েকজনই মুসলমান। ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করছে গায়রে মুকাল্লিদিনরা, আহলে হাদিসরা, এরা ইসলাম প্রচার করছে। যারা মজহাব বিরোধী লামজহাবি তারা ইসলাম প্রচার করছিল, ইসলামের প্রচারকরা এই উপমহাদেশে সব মজহাবের অনুসারী, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমাদের ওই সকল ভাই তাদেরকে অনুরোধ করব, আপনারা এই বিভ্রান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত হন। আমরা এটা বলি না আপনারা ইসলামের শত্রু, কারণ আপনারা মুসলমান এটা আমরা মনে করি, কিন্তু আপনারা ইসলাম বিরোধী কোনো ভয়ঙ্কর শক্তির ফাঁদে পা দিচ্ছেন বলে আমাদের সন্দেহ তৈরি হয়। জানি না বাস্তবতা, কিন্তু এমনটা সন্দেহ লাগে যে আপনাদের অজান্তে আপনারা কোনো ইসলাম বিরোধী শক্তির ফাঁদে পা দিয়ে বসছেন বলে অনুমান হচ্ছে। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ দেন। আচ্ছা ভাই, কাফি লম্বা সময় হয়ে গেছে। সার কথা এই যে আমরা দ্বীনের উপর অটলভাবে চলবো ইনশাআল্লাহ, গুনাহ থেকে বাঁচবো, সুন্নত মোতাবেক চলবো, আকাবের দ্বীনের পথে চলবো। আর চার মজহাবের যেই মজহাবের উপর যে আছেন, আপনি হকের উপরে আছেন, সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন, চাই সেটা হানাফি হোক, চাই সেটা সাফি হোক, চাই সেটা মালিকি হোক, চাই সেটা হাম্বলি হোক। কি কথা বুঝেন নাই? আমরা কোন মজহাবের? হানাফি মজহাবের। আমাদের আত্মাহিয়াত পড়ি না একটা, আত্মাহিয়াত লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত্বাইয়িবাত, এই হলো এই হানাফি মজহাবের আত্মাহিয়াত। মজহাব মানা শেরেক, মানে এই আত্মাহিয়াত পড়া কি শেরেক তাহলে? আচ্ছা, আবার সাফি মজহাবের লোকেরা তারা আত্মাহিয়াত পড়ে, কিন্তু তাদের আত্মাহিয়াতও ভিন্ন। কি আপনারা বুঝতেছেন না কথা নাকি? তারা আত্মাহিয়াত পড়ে কি আর একটা, আমাদেরটা তারা পড়ে না। হ্যাঁ, আবার মালিকি মজহাবের লোকেরা তারা আত্মাহিয়াত পড়ে আর একটা, এক এক মজহাবের ভিন্ন ভিন্ন আত্মাহিয়াত, কিন্তু প্রত্যেকটাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আমরা নামাজের মধ্যে সানা পড়ি না, আমাদের সানা সংক্ষিপ্ত ছোট আকারের, এছাড়া লম্বা লম্বা সানাও কিন্তু আছে। এখন যদি আমাদের মজহাবের যে আমরা যে সানা পড়ি, এই সানা আবার অন্য মজহাব ওরা পড়ে না, তারা লম্বাটা পড়ে। এখন যদি আপনারা বলেন যে এই নানান রকমের বিষয়, কেউ হাত উঠায়, কেউ বুকে হাত মান্দে, কেউ জোরে আমিন বলে, শুনতে তো ভালোই লাগে, তো ঠিক আছে তাহলে ওই মজহাবে যাই, তাহলে লম্বা সানাটাও মুখস্থ করা লাগবে। অনেকে পুলকিত হয় যে আমি একটা নতুন সিস্টেম আবিষ্কার করছি, বুকে হাত বাঁধতেছি, আমি জোরে বলতেছি, একটু ভালো লাগে, এরকম যে আগেরটার পরে এখন নতুন একটা আসাতে অনেকের আরাম লাগে, ভালো লাগে, মজা লাগে। তো মজা লাগলে যদি আপনি মজাব চেঞ্জ করতে চান তাহলে পুরাটা করেন। তো পুরাটা করে কিন্তু নতুনভাবে সব কিছুই শিখতে হবে, এবং ওই যেই পথে গেলেন ওই পথের সবগুলো কথা মানতে হবে। কিন্তু যারা এই সকল ঝামেলার মধ্যে আক্রান্ত হয়েছে, তারা কিন্তু এই দুই তিনটা এক দুই তিনটা বিষয়, এই ইমামের পিছনে ফাতিহা পড়বে আর জোরে একটু আমিন বলবে আর বুকের মধ্যে হাত বাঁধবে, আর হাত নামাজের মধ্যে আল্লাহ আকবর বলার সময় বারবার উঠাবে নামাবে, এইটুকুর দ্বারাই মনে করেন যে গবেষকদের সারিতে আমিও স্থান লাভ করলাম। কি কথা বুঝেন নাই? এটা এই জন্য বললাম যে যে পুরো বিষয়গুলো তো আপনারা জানেন না, এবং না জানে এই অল্প কয়েকটা বিষয়ের দ্বারাই নিজেকে মনে করতেছেন আমি আমার চিন্তা চেতনা এবং দৃষ্টিভঙ্গি এবং আমার জীবন ধারার একটা চেঞ্জ আনলাম এবং আমি গবেষকদের সারিতে স্থান লাভ করলাম। আমার ভাইয়েরা, এইরকম এই একটা ধারণা প্রসূত এই উল্লাস এবং ফুর্তি এবং পদক্ষেপ, এটা কতটুকু কল্যাণকর হবে পরে বুঝতে পারবেন, যখন আপনার উত্তরসূরিরা একের পরে কিভাবে বিভ্রান্তির মধ্যে পড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের আলোর মধ্যে থাকার তৌফিক দেন। হেদায়েতের আলোর মধ্যে থাকবে মানুষ তখন যখন আকাবেরের দেওয়া ফয়সালার সিদ্ধান্তের উপরে ইসলামী জিন্দেগি কাটাবে। আমরা যারা হানাফি মজহাবের লোক, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীর বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো আত্তাহিয়াত পড়ি, কিন্তু কোন হানাফি কথা বলবে না সাফি মজহাবের আত্তাহিয়াত ভুল বলতে পারবে? এটা যে বলবে সে পাগল, সে মাথা খারাপ, সে নষ্ট, সে ভ্রষ্ট, সে গোমরা। কারণ তারা যে আত্তাহিয়াত পড়ে সেটা তো হাদিস থেকে প্রমাণিত। আমরা যে সানা পড়ি হানাফি মজহাবের লোকেরা, আরেক মজহাবের লোক অন্য আরেকটা সানা পড়ে, আমাদের এই কথা বলার কোনো সুযোগ নাই। তাদের সানা এটা শিরক এবং তাদের সানা এটা ভুল, তাদের সানা পড়া যাবে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাদিস, কোরআন এবং হাদিস থেকে হাদিসের কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে ব্যাখ্যা করতে গিয়া যে ভিন্নতা, এই ভিন্নতাকে গুমরাহি বলা যায় না। এই ভিন্নতাকে কোনোভাবেই গুমরাহি বলা যায় না। ব্যাখ্যা করিয়া তারা এটা বুঝছেন, ব্যাখ্যা করতে গিয়ে আমরা এটা বুঝছি। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, ব্যাখ্যা করতে গিয়ে তারা আমাদেরটাকে বাতিল বলেন না, আমরা তাদেরটাকে বাতিল বলি না। এটা বিভিন্নতা, বিভিন্নতা এক জিনিস আর বাতিল হওয়া ভিন্ন জিনিস। হ্যাঁ, বাস মাফুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী।